الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله والصلاة والسلام عليك نبي الله وعلى آلك وأصحابك يا نور الله فيو في إسلام بحيرا أبو مدين جاند أرشاق بيندو أبنا در فيو نسخة نور حديث نيا برو حاضر حيات سين ترى بيك بابا أمرأيك حديث پاك سوابون كورة تاكي اير ترجمة أبو شاتر جاتي حديث پاك شكها আমাদের জীবনে কি এটা আমরা আলোচনা করে থাকি। শুরুতেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ শরীফ পড়ার ফজিলত মেক্কি হাদিসে পাক শ্রবণ করে নেই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমরা আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকে আমরা যে হাদিসে পাক শ্রবণ করব সেটি মিশকাতুল মাসাবিহ গ্রন্থের মধ্যে উল্লেখ রয়েছে, সাথে সাথে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা বর্ণিত হয়েছে। আজকে আমরা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে পাক আমাদের সামনে উপস্থাপন করব, যেটা কবিরা গুনাহ সম্পর্কিত, অর্থাৎ গুনাহ সম্পর্কিত এবং নিফাক কপটতা সম্পর্কিত। মুসলমানদের ভিতর এমন কিছু আচরণ রয়েছে যা একজন মুসলমানের আচরণ হতে পারে না। যদি এই সমস্ত আচরণ, যেগুলো মুনাফিকের আচরণ বা এটা যারা মুসলমান না তাদের আচরণ, মুসলমানের ভিতর চলে আসে তো কেমন করা চাই এবং আল্লাহ তাআলার দরবারে তওবা করা চাই, যেগুলো ইসলামের মধ্যে অনেক বড় গুনাহ হিসেবে আখ্যায়িত, সেগুলোর ব্যাপারে ইনশাআল্লাহ কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন ইলমে দ্বীন হাসিল করার নিয়তে এবং নিজের গুনাহগুলোকে শনাক্ত করে তওবা করার নিয়তে আমরা এই অনুষ্ঠানে অবস্থান করি। আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে কিছু শেখার তৌফিক নসিব করুন। সেই ইসলামী ভাইরা, প্রথমে আমরা হাদিসে পাকের তেলাওয়াত শ্রবণ করব। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله صلى الله تعالى عليه وآله وسلم أي الذنب أكبر عند الله؟ قال أن تدعو لله ندا وهو خلقك، ثم قال ثم أي؟ قال أن تقتل ولدك خشية أن يتعمى معك، قال ثم أي؟ قال أن تزني حليلة جارك فأنزل الله تصديقها والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون متفق عليه। এই হাদিস পাকখানা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমরা কিছুটা শ্রবণ করি। নাম আব্দুল্লাহ আর উপনাম হচ্ছে আবু আব্দুর রহমান ও ইবনে উম্মে আদ। তিনি বনু হুজাইল গোত্রের লোক ছিলেন। তিনি প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পূর্বে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তিনি দুইটা হিজরতের সৌভাগ্য অর্জন করেন, অর্থাৎ প্রথম হিজরত হাবশার দিকে করেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নির্দেশে, এবং দ্বিতীয় হিজরত মদিনা তাইয়্যাবার দিকে করেন। বদর যুদ্ধ সহ, ইসলামের প্রথম ধর্মীয় যুদ্ধ বদর যুদ্ধ সহ সকল যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামের সাথে তিনি ছিলেন। তিনি হুজুরের নালাইন শরীফ অর্থাৎ পাদুকা যুগল অর্থাৎ দুই জুতা মুবারক তিনি বহন করতেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামের গোপন রহস্যের ধারক বাহক ছিলেন। অর্থাৎ এমন কিছু রহস্যময় কথা যা মানুষ জানত না রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম তাকে জানিয়ে গিয়েছেন, মানুষের ব্যাপারে, দিনের ব্যাপারে, অনেক কিছুর ব্যাপারে তিনি তা জানতেন। সফরে হুজুরের বরকতময় মিসওয়াক শরীফ ও পানির লোটা মুবারক তার কাছেই থাকতো, সুবহানাল্লাহ। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে তিনি কুফার বিচারপতি ছিলেন, কাজী ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে তিনি মদিনায় তাইয়্যাবায় চলে যান। ৬০ বছরের অধিক তিনি হায়াত পান। হিজরি 32 সনে মদিনায় তাইয়্যাবায় তিনি ওয়াফাত পান এবং জান্নাতুল বাকিতে তাকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলার পাশে কবরস্থান তাকে দাফন করা হয়। তিনি খুলাফায়ে রাশিদিনের পরে সবচেয়ে বড় মানের ফকি এবং আলিম সাহাবি ছিলেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলাই, অর্থাৎ আমরা যারা হানিফি মাযহাবের অনুসরণ করি, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলাই সবচেয়ে বেশি তাকে সাহাবিদের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় মাপের আলিম এবং ফকিহ সাহাবিয়ে রাসূল ছিলেন। আমরা আজকে এ পর্যন্তই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু জীবনী, সংক্ষিপ্ত জীবনী আমরা শ্রবণ করলাম। আসুন এবার আমরা হাদিসে পাকের দিকে যাই। হাদিসে পাকের মধ্যে কি ইরশাদ হয়েছে আমরা তরজমা শ্রবণ করব। এ হাদিসে পাকখানা গুনাহে কবিরার উপর বর্ণিত হয়েছে। গুনাহে কবিরা কাকে বলে? গুনাহে কবিরা হচ্ছে ওই গুনাহ যার নিষেধাজ্ঞা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। অথচ ওই গুনাহ যার জন্য শরীয়ত কিছু শাস্তি নির্ধারণ করেছেন, অথবা ওই গুনাহ যার জন্য শরীয়ত কিছু শাস্তি নির্ধারণ করেছেন, অথবা ওই গুনাহ যা দ্বারা দীনের প্রতি অশ্রদ্ধা প্রকাশ পায়, দীনের প্রতি ধর্মের প্রতি অশ্রদ্ধা প্রকাশ পায়, এটাই হচ্ছে কবিরা গুনাহ। অথবা প্রতিটি গুনাহ ছোট গুনাহের অনুপাতে কবিরা গুনাহ, এমন গুনাহ ছোট গুনাহের অনুপাতে একটু বড় হলে এটা কবিরা গুনাহ, এটার চেয়ে যেটা বড় সেটা কবিরা গুনাহ, এভাবে ধারাবাহিকভাবে একটার অনুপাতে অপরটা কবিরা গুনাহ। অথবা যেসব ছোট গুনাহ সর্বদা করা হবে তা কবিরা, এমন ছোট ছোট গুনাহ আমরা ছোট জেনে ছোট মেনে এটা করতেই থাকি, ছোট গুনাহ করলে কি হয়েছে, এটা বারংবার যখন ছোট গুনাহ করা হয় এটা পরবর্তী এটা কবিরা গুনাহের মর্যাদা পায়, অর্থাৎ এটা আজাব অনেক বড় আকার ধারণ করে। এই গুনাহ অথবা এমন গুনাহ যা একজনের জন্য সগীরা এবং অপরজনের জন্য কবিরা হয়ে যায়, যেমন দলিল হাসানাতুল আবরার সাইয়্যাতুন লিল মুকাররাবিন, যেসব কাজ সাধারণ সৎকর্ম পরায়ণদের জন্য পুণ্যবান কাজ, সওয়াবের কাজ, কিন্তু আল্লাহর নৈকট্যতম বান্দাদের জন্য এগুলা গুনাহ হিসেবে বিবেচ্য। অথবা কবিরা গুনাহ হচ্ছে একজনের জন্য সগীরা অন্যজনের জন্য কবিরা, সাধারণ মুসলমানের অবমাননা সগীরা গুনাহ, উলামা মাশায়েখদের অবমাননা কবিরা গুনাহ, নবী কিংবা কোরআন অথবা কাবাকে অবজ্ঞা করা এটা কবিরা গুনাহ। কবিরা গুনাহ ও নিফাকের আলামতের মধ্যে উমুম মিন ওয়াজি এর সম্পর্ক বিদ্যমান, একটার সাথে অপরটার সম্পর্ক রয়েছে, আম খাস সম্পর্ক। তো আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা গুনাহকে অনেক বড় রূপে জেনে এ থেকে বাঁচার আল্লাহ তাআলা তৌফিক নসিব করুন। কোনো গুনাহকে যদি ছোট মনে করে করা হয় আল্লাহ তাআলা এটার উপর কঠিন আজাব শাস্তি তাকে দান করবেন। তো বুজুর্গরা বলেন কোনো ছোট গুনাহকে ছোট মনে করে করাটা উচিত না, আল্লাহ তাআলা না করুক, এর কারণে যদি আল্লাহ তাআলা নারাজ হয়ে যায় তো কি অবস্থা হবে। আর ছোট ছোট নেকিকে ছোট মনে করে ছেড়ে দেওয়া উচিত না, না জানি এই ছোট আমলটা করার কারণে, ছোট নেকিটা করার কারণে আল্লাহ তাআলা আমার উপর রাজি হয়ে যেতে পারে। অনেক বুজুর্গানে দিনের উপর আল্লাহ তাআলা রাজি হয়েছেন, ছোট ছোট আমল করেছেন, বাজাহির কোনো নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি না, ছোট ছোট আমল যেগুলো আমরা প্রতিদিন চাইলে করতে পারি, এমন ছোট আমল ইখলাসের সাথে আল্লাহ তাআলা রিজার জন্য করেছেন, আল্লাহ তাআলা এটার উপর রাজি হয়ে গেছেন। তো কোনো ছোট গুনাহকে ছোট মনে করে করা উচিত না, আর কোনো ছোট নেকিকে ছোট মনে করে ছেড়ে দেওয়া উচিত না। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহে সগীরা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আসুন হাদিসে পাকের দিকে আমরা যাই এবং আমরা এর তরজমা অনুবাদ শ্রবণ করব। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, এক ব্যক্তি আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকট বেশি বড় গুনাহ কোনটি, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বড় গুনাহ কোনটি। ক্বালা তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, আন তাদউয়া লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, এ বলা যে এই যে তুমি আল্লাহ তাআলার সাথে শরীক স্থির করবে, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করবে, শরীক করবে, অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন, এটা অনেক বড় গুনাহ। রাসূল বলছেন আন তাদউয়া লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, এরূপ ধ্যান করা, এরূপ জানা যে তুমি আল্লাহ তাআলার সাথে শরীক স্থির করবে অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। ক্বালা ওই লোকটি বলল, আরজ করল, সুম্মা আইয়ুন, তারপর কোন গুনাহ আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বড়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আন ইয়াতআমা মাআক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, এই যে তুমি স্বীয় সন্তানকে এভয়ে হত্যা করবে যে সে তোমার সাথে আহার করবে, অর্থাৎ তোমার রিজিকের মধ্যে সে ভাগ বসাবে, তোমার কাছে সম্পদ কম, সন্তান বেশি জন্ম দিলে, সন্তান বেশি হলে অথবা সন্তান বড় হলে সে আমার রিজিকের মধ্যে সম্পদের মধ্যে ভাগ বসাবে, আমি কিভাবে তাকে খাওয়াবো, রিজিকের টেনশনে সন্তানকে হত্যা করা। কলা ওই ব্যক্তি আরজ করল, সুম্মা আজ্জুন, এরপর কোনটি, এরপর কোনটি সবচেয়ে বড় গুনাহ? কলা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, আন তাজনি হালিলাতা জারিকা, এ যে স্বীয় প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করবে, স্বীয় প্রতিবেশীর অর্থাৎ আপন প্রতিবেশীর স্ত্রীর সাথে, বিবাহিত নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, অবৈধ কাজে লিপ্ত হওয়া। ফা আনজালাল্লাহু তাসদীকহা, তখন আল্লাহ তাআলা এর সত্যায়নে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন এর সত্যায়নে এই আয়াত শরীফ অবতীর্ণ করেছেন। কোনটি আয়াত শরীফ আমরা শুনে নেই, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুনা ইলা আখিরিল আয়া, মুত্তাফাকুন আলাইহ। কোরআন পাকের আয়াতের তরজমা হচ্ছে, আর ওই সব লোক আল্লাহ তাআলার সাথে অন্য উপাসনা করে না, ওই প্রাণকে অন্যায়ভাবে হত্যা করে না যাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, এবং ব্যভিচার করে না। অর্থাৎ মুমিনদের কিছু লক্ষণ আল্লাহ তাআলা, মুমিনদের কিছু বিশেষণ আল্লাহ তাআলা এই আয়াতে কালামের মধ্যে ইরশাদ করেছেন, যে তারা আল্লাহ ছাড়া আর কারো উপাস্য করে না, বন্দেগী করে না, এবং আল্লাহ তাআলা যেই প্রাণকে হত্যা করাটা হারাম করেছেন তাকে তারা হত্যা করে না এবং ব্যভিচার করে না, অবৈধ কাজে লিপ্ত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যে গুনাহগুলোকে অনেক বড় গুনাহ হিসেবে আখ্যা দিয়েছেন সেটার ব্যাপারে এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাযিল করেছেন। চলুন গুনাহগুলো আমরা আরেকটু উপস্থাপন করি, জেনে নেই কেমন গুনাহ। প্রথমত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যেটা বলেছেন সেটা হচ্ছে, আন তাদউয়া লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তুমি আল্লাহর সাথে শরীক স্থির করবে অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। শিরিক করা, আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করা, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় গুনাহ, এটা আকবারুল কাবাইর, সর্বাধিক বড় গুনাহ। তাই এই গুনাহ থেকে বেঁচে থাকা দরকার। আল্লাহ তাআলা শরীক থেকে সম্পূর্ণ পাক, অংশীদার থেকে সম্পূর্ণ পাক, আল্লাহ তাআলা একক, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা স্ত্রী পুত্র সন্তান ইত্যাদি গ্রহণ করা থেকে বা জন্ম নেয়া থেকে আল্লাহ তাআলা পরিপূর্ণ পাক, না আল্লাহ তাআলা মোহতাজ, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না, এগুলা থেকে আল্লাহ তাআলা সম্পূর্ণ পাক, ত্রুটি আল্লাহ তাআলার জন্য নাই, আল্লাহ তাআলা সবকিছু থেকে পুত পবিত্র, এটা আমাদের বিশ্বাস করতে হবে। নাম্বার দুই, আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আন ইয়াতআমা মাআক, তুমি স্বীয় সন্তানকে এ ভয়ে হত্যা করবে যে সে তোমার সাথে আহার করবে। এর ব্যাখ্যায় বলা হচ্ছে, আরবের মধ্যে প্রচলন ছিল যে দরিদ্র লোকেরা ব্যয়ভার বহনে অপারগতার ভয়ে পুত্র ও কন্যাকে উভয়কে হত্যা করত, যেহেতু এতে নিরপরাধ মানুষ হত্যা, নিকটাত্মীয়র উপর জুলুম এবং আল্লাহ তাআলা রিজিকদাতা হবার উপর অবিশ্বাস, এই তিনটি অপরাধের সমাবেশ ঘটেছে, সেহেতু এটাকে কুফুর ও শিরিকের পরবর্তী স্থানে রাখা হয়েছে। রিজিকদাতা আল্লাহ তাআলা, আমাদের রিজিক আল্লাহ তাআলা দান করবেন, সন্তান আল্লাহ তাআলা দান করেছেন, সেটা আল্লাহ তাআলার বান্দা, সন্তান আমার, আল্লাহ তাআলার দয়ায় সে আমার সন্তান হয়েছে, কিন্তু তার মালিক তো আল্লাহ তাআলা, সে আমাকে দান করেছেন, তাকে আল্লাহ তাআলা আমার মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছেন, তো তার মালিক তো আল্লাহ তাআলা, তার রিজিকের মালিক আল্লাহ তাআলা, তার জানের মালিক আল্লাহ তাআলা, সবকিছু আল্লাহ তাআলার হুকুমেই নিয়ন্ত্রণ হচ্ছে, তো সে আমার রিজিকের মধ্যে ভাগ বসাবে এই টেনশনে, বা সে গরিব হয়ে যাবে বা আমি গরিব হয়ে যাব, সে আমার খানার মধ্যে ভাগ বসাবে, আমার রিজিকের মধ্যে কমতি ঘটবে, আমার সম্পদ কমে যাবে বা পরবর্তীতে সে দারিদ্রতার মুখোমুখি হবে ইত্যাদি ভয়ে সন্তানকে হত্যা করে ফেলা, এটা অত্যন্ত মারাত্মক অপরাধ, আল্লাহ তাআলার কাছে এটা অত্যন্ত অপছন্দনীয় একটি কাজ। তো আমরা যারা আজকে এই ভেবে সন্তান নিচ্ছি না বা সন্তানের ভ্রূণ এটাকে নষ্ট করে ফেলছি এ ভয়ে যে এ দুনিয়াতে আসলে এর রিজিকের ব্যবস্থা কেমন হয়, আমার তো ইনকাম স্বল্প, আমার অত ইনকাম নাই, আমি দরিদ্র, আমি আরো সন্তান জন্ম দিয়ে লাভ কি, এভাবে সন্তানের ভ্রূণকে নষ্ট করে ফেলে। অথবা অনেক অপরাধী এমন আছে যে নাজায়েজ বাচ্চা নিয়ে নিয়েছে দুনিয়াতে এসেছে, ওই বাচ্চাকে সম্মানের কারণে সমাজের মধ্যে সে কিভাবে মুখ দেখাবে, ওর নাজায়েজ অবৈধ বাচ্চাকে সে হত্যা করে ফেলছে, গলা টিপে হত্যা করছে, মাটিতে পুঁতে ফেলছে বা যেখানে সেখানে ফেলে চলে যাচ্ছে, এটা যেন না করা হয়। অর্থাৎ বলার উদ্দেশ্য এটা না অবৈধ কাজ করে সন্তান জন্ম দিব এমন না, অবৈধ কাজ থেকেও বাঁচবো এবং বৈধ সন্তানকেও আমরা হত্যা করব না। অনেকে দারিদ্রতার ভয়ে সন্তানকে বেঁচে দিচ্ছে, মেডিকেলে ফেলে চলে যাচ্ছে বা বারংবার কন্যা সন্তান জন্ম নিচ্ছে, এত কন্যা সন্তান আমি কিভাবে বড় করবো, তার বিয়ের ব্যবস্থা করা, তাকে খাওয়ানো, লালন পালন করা অত্যন্ত কষ্টকর হয়ে যাবে, সে মেডিকেলে ফেলে বা যেখানে জন্ম দিয়েছে সেখানে রেখে সে চলে যাচ্ছে। অথবা স্ত্রীর বেশি কন্যা সন্তান জন্ম দিচ্ছে, ওই স্ত্রীকে হয়তো স্বামী গলা টিপে হত্যা করছে বা স্ত্রী নিজে আত্মহত্যা করছে, এভাবে একে অপরকে হত্যা করছে। এরকম যেন না হয় যে রিজিকের টেনশনে, সম্মানের অর্থাৎ সমাজের সম্মানের ভয়ে মুখ ছোট হবে এটা ভয়ে কোনো সন্তানকে যেন হত্যা করা না হয়, কাউকে যেন হত্যা করা না হয়। আল্লাহ তাআলা তার রিজিকের মালিক, জানি না এই সন্তানের কারণে আল্লাহ তাআলা আমার রিজিকের মধ্যে হয়তো প্রশস্ততা দান করতে পারেন। আল্লাহর বান্দাকে কখনো হত্যা করা যাবে না রিজিকের ভয়ে। অন্য কোনো উপায় হলে শরী মুফতির সাথে আমরা যোগাযোগ করে এটা ওনারা যেরকম বলেন সেরকম করা যায়। দেখেন একটা যদি আমরা এভাবে অন্তরের মধ্যে আমরা এটা গেঁথে নেই যে বাংলাদেশের মধ্যে জমিন আগে যেগুলো ছিল বর্তমানে সেগুলো আছে, ভূখণ্ড কোনো বাড়ে নাই, বাংলাদেশের মধ্যে আগে হয়তো কয়েক লক্ষ মানুষের বসবাস ছিল, ধারাবাহিকভাবে এটা কয়েক কোটিতে এসেছে, বর্তমানে প্রায় 18-19 কোটিতে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা। তো জমিন আগে যেগুলো ছিল সেগুলো থেকে মানুষ খাচ্ছে, বর্তমানেও খাচ্ছে, সন্তান বাড়ছে, মানব সন্তান বাড়ছে, আল্লাহ তারা দান করছেন। আগে ফলন কম হতো, এখন ত্রিগুণ তিনগুণ ফলন হচ্ছে, এটা আল্লাহ তাআলার দয়া, ইনশাআল্লাহ আস্তে আস্তে বাড়তে থাকবে, এটা আল্লাহ তাআলাই রিজিকের ব্যবস্থা করে দেবেন, আমার আপনার টেনশন করার কিছু নাই। দেখেন যখন হয়তো আপনি বিয়ে করছেন তখন আপনার বেতন ছিল হয়তো 5-6 হাজার বা 10,000 টাকা, স্ত্রী এসেছে ওনার রিজিক তিনি সাথে নিয়ে এসেছেন, আপনার বেতনের মধ্যে প্রবৃদ্ধি ঘটেছে আর বেড়েছে, এরপর সন্তান সন্তি হয়েছে আরও বাড়ছে, যে কোনোভাবে আল্লাহ তাআলা ওই সন্তানের রিজিক দান করবেন। আর রিজিক যদি আমার পেটে কষ্ট হয় এই জন্য টেনশন নেওয়ার কোনো কারণ নাই, না নিজেকে আত্মহত্যার পথে ঝুঁকিয়ে দিব, না সন্তানকে হত্যা করব, না স্ত্রীকে হত্যা করব, না আল্লাহ তাআলা সবচেয়ে বেশি যেটাকে বড় গুণা হিসেবে এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় আখ্যা দিয়েছেন সেটা হচ্ছে মানুষ হত্যা করা। আল্লাহ তাআলা যেটাকে হত্যা করা হারাম করেছেন সেটাকে কেন আমরা হত্যা করব। তৃতীয় নম্বর যে গুণাহকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় গুণা হিসেবে আখ্যা দিয়েছেন সেটা হচ্ছে আনতাজনি হালিলাতা জারিকা, অর্থাৎ তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা। প্রতিবেশী সব কিছু আমাদের কাছে আমানত হিসেবে থাকে, কেননা ব্যভিচার কবিরা গুণা, এতে প্রতিবেশীর হক নষ্ট করা হয়, কেননা প্রত্যেকে স্বীয় প্রতিবেশীর উপর ভরসা করে থাকে, আমি থাকবো না আমার প্রতিবেশী আমার স্ত্রী পুত্র কন্যাদের হিফাজত করবে, এদের দেখাশোনা করবে, এটা প্রতিবেশীর একটা হক থাকে। এখন ওই হকটা নষ্ট করা হলো, মুমিন হিসেবে একটা হক নষ্ট করা হলো, তো অনেক হক নষ্ট করলে এটা অনেক বড় আকার ধারণ করে গুনাহের ক্ষেত্রে। প্রত্যেকে স্বীয় প্রতিবেশীর উপর ভরসা করে থাকে, তার জান মাল ও ইজ্জত সম্মান সংরক্ষণ করাকে নিজের জন্য ফরজ মনে করেন। স্মরণীয় যে এখানে কবিরা গুণা শুধু চারটি বলা হয়েছে, প্রয়োজন ও ক্ষেত্র বিবেচনায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন গুনাহে কবিরা 70টি, আর হযরত সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কবিরা গুণা 700টি, অর্থাৎ গুনাহে কবিরার প্রকার হচ্ছে 70টি এবং এর সংখ্যা হচ্ছে 700টি, এক এক বর্ণনায় এক এক ভাবে এসেছে। ছোট গুনাহকেও যদি আমরা বড় আকারে ধরে নেই, তো ইনশাআল্লাহ আসলে আল্লাহ তাআলা দয়ায় ওই গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। তাই আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ করা থেকে, আল্লাহ তাআলার সাথে কোনো কিছু শরিক করা থেকে, এবং যেটাকে হত্যা করা আল্লাহ তাআলা হারাম করেছেন, জীব হত্যা করা থেকে, এবং প্রতিবেশীর স্ত্রী সন্তানদের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজ করুক। অনেক বড় গুনাহ। আজকে আমি আমার প্রতিবেশীর প্রতি খারাপ দৃষ্টি দিচ্ছি, তাদের প্রতি খারাপ আচরণ করছি, হয়তো অনেকে এই ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা আমাদের হেফাজ করুক। দেখেন, আমার অবর্তমানে যদি আমার পরিবারের মায়েদের উপর বা স্ত্রীদের উপর, কন্যাদের উপর যদি আমার প্রতিবেশী কেউ এরকম করে থাকে, আচরণ করে থাকে, আমার কেমন লাগবে? তো যার সাথে এরকম করা হচ্ছে তারও তো স্বামী রয়েছে, তারও তো বাবা রয়েছে, তারও তো সন্তান রয়েছে, তারা যদি জানতে পারে যে এদের সাথে এরকম অবৈধ আচরণ করা হয়েছে, প্রতিবেশী করেছে, তখন তাদের খারাপ লাগবে। তাই প্রত্যেককে এক্ষেত্রে যদি আমরা আমাদের নিজেদের উপর কেয়াস করি, ধারণা করি, তাহলে এই গুনাহ থেকে বাঁচাটা আমাদের জন্য অত্যন্ত আসান হয়ে যাবে, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য এবং জাহান্নামের ভয়ে আল্লাহ তাআলা নারাজি থেকে নিজেকে বাঁচানোর জন্য এই সকল গুনাহ থেকে বেঁচে থাকার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুন। এবং প্রত্যেক ছোট ছোট গুনাহকে বড় আকারে মনে করে এসব গুনাহ থেকে বিরত থাকার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুন। আমিন। বিজাহিন নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। পরবর্তী অনুষ্ঠান নূরে হাদিস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।